أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. يا أيها الذين كفروا لا تعتذروا اليوم إنما تجزون ما كنتم تعملون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله. আঠাশ পারার সুরা তাহরিম, সুরা তাহরিমের ৬ নম্বর আয়াত নিয়ে আলোচনা হচ্ছিল। গত সপ্তাহে অর্ধেক আলোচনা হয়েছিল। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ঈমানদারদেরকে সম্বোধন করে জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য এবং তার পরিবার পরিজন অধীনস্থ লোকদেরকে বাঁচানোর জন্য নির্দেশ দিয়েছেন এবং জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করেছেন। জাহান্নামের শাস্তি কত ভয়াবহ, সেখানে যে ফেরেশতাদেরকে নিযুক্ত করা হয়েছে শাস্তি দেওয়ার জন্য, তারা আল্লাহ তাআলার নাফরমানি করেন না, যা নির্দেশ দেওয়া হয়েছে এটাই তারা পুরোপুরি পালন করে। দুনিয়াতে কেউ কাউকে শাস্তি দিলে যত পাষাণ হোক, অনুনয় বিনয় কান্নাকাটি এইগুলো দেখে তার মনে একটু দয়া আসতে পারে, কিন্তু ফেরেশতাদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছে যেভাবে আজাব দেওয়ার জন্য, জাহান্নামীরা যতই কান্নাকাটি করুক যতই অনুনয় বিনয় করুক, ফেরেশতাদের মন বলবে না, তারা কোনো ছাড় দেবেন না। এটা বোঝানোর জন্য বলা হয়েছে লা ইয়াসুনাল্লাহ মা আমারহু, সে জাহান্নামে এমন ফেরেশতাদেরকে নিযুক্ত করা হয়েছে যারা আল্লাহ তাআলার নির্দেশ বরখেলাপ করে না, নির্দেশ লঙ্ঘন করে না। কাজে এর কোনো সম্ভাবনা নাই তাদের হাতে পায়ে ধরে কেউ নিজের আজাবকে লাঘব করতে পারবে, এর কোনো সুযোগ নেই। ওই জাহান্নাম থেকে ভয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন খুব আনফুসাকুম, হে ঈমানদারগণ তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ও আহলিকুম নারা তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেদেরকে আমরা কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো এ সম্পর্কে আলোচনা হয়েছিল যে দুনিয়াতে আসার পরে আমরা আল্লাহর বান্দা, আল্লাহ আমাদের মনিব, আল্লাহ আমাদের রব, দুনিয়াতেও কারোর উপরে কেউ যদি থাকে, বস থাকে, মালিক থাকে, তাহলে নিম্নস্থ লোকদের জন্য তার হুকুম মানা, আদেশ নিষেধ মানা এটা জরুরি হয়ে যায়। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের খালেক, তিনি আমাদের মনিব, তিনি আমাদের রব, তার প্রতিটি নির্দেশ আমাদের বুঝে আসুক আর না আসুক পালন করা এটা বান্দা হিসাবে জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত হুকুম হাকাম দিয়েছেন দুনিয়াবী জিন্দেগিতে এগুলো দুভাগে বিভক্ত, কিছু করার জন্য নির্দেশ দিয়েছেন, কিছু ছাড়ার জন্য নির্দেশ দিয়েছেন, অর্থাৎ করণীয় আর বর্জনীয়। এই উভয় আমলগুলি বান্দা যখন করবে ইখলাসের সাথে, তো এটা তার জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম। এর মধ্যে পুরো দিন চলে আসে, যা যা করতে বলেছেন করণীয়, যা যা ছাড়তে বলেছেন বর্জনীয়, যত হুকুম হাকাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে আসে, তালাশ করলে দেখা যাবে এই দুইটার বাইরে আর নাই। সুতরাং কোনো মানুষ যদি এখলাসের সাথে, এটা মনে রাখতে হবে যে প্রত্যেকটা আমল আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার জন্য এখলাস জরুরি। এখলাস মানে শুধু আল্লাহর জন্যই হবে, দুনিয়াবি কোনো উদ্দেশ্য হবে না, দুনিয়ার কাউকে খুশি করার জন্য, কারোর অনিষ্ট থেকে বাঁচার জন্য, কারোর কাছে বাহবা পাওয়ার জন্য কোনো উদ্দেশ্য থাকবে না। অমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে বান্দাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন শুধুমাত্র আল্লাহর জন্যই ইবাদত করে। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালু কালিল, তুমি তোমার নিয়তকে খালেস করো তাহলে অল্প আমলই তোমার জন্য যথেষ্ট। নিয়তের সাথে অল্প আমল যদি করা হয় এটা যথেষ্ট। সাহাবা একরাম তারা নবীজির সহবাত লাভ করার কারণে, নবীজির সাহচর্যে থাকার কারণে তাদের ইমান এমন মজবুত ছিল, তাদের এখলাস লিল্লাহিয়াত এত খাঁটি এবং নির্ভেজাল ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবিদের কেউ যদি 100 গম কিংবা আটা দান করে, অর্থাৎ 3 কেজি 3.5 কেজিতে 100, এই পরিমাণ আটা কিংবা গম যদি আল্লাহর রাস্তায় দান করে, আর পরবর্তীতে যারা আসবে তাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে, তাহলে আমার এই সাহাবি আটা আর গম দান করা এর বিনিময়টা বেশি হয়ে যাবে। কারণ কি? কারণ হলো নবীজির খেদমতে থাকার কারণে তাদের ইমান এমন মজবুত, এখলাস এমন খাঁটি নির্ভেজাল যে 1-2 কেজি গম এরও স্বভাব এই পরিমাণ। আর আমরা যত দূরে চলে আসছি আমাদের ইমানের মধ্যে ভেজাল, আমলের মধ্যে ত্রুটি, নিয়তের মধ্যেও ত্রুটি, কাজে আমাদের নিয়তের ওই অবস্থা হবে না যেমন সাহাবিদের ছিল। তাই জন্য বলছেন আখলিস দিনাক ইয়াকফিকাল আমালুল খালিল, তুমি তোমার আমলকে খাঁটি করো, খালেস করো, অল্প আমল তোমার জন্য যথেষ্ট। তো আল্লাহ পাকের যে হুকুমগুলি করণীয় এবং বর্জনীয়, এটা আমরা যখন এখলাসের সাথে করব তো এই আয়াতের উপরে আমল হবে কু আনফুসাকুম, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। 3 নম্বর বিষয় যেটা আয়াতের মধ্যে আলোচনা করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, সেটা হলো আহলিকুম, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রত্যেকটা মুমিনের জন্য, মুসলমানের জন্য এই নির্দেশ প্রযোজ্য। অধীনস্থ যারা আছে, আহাল পরিবার পরিজন, এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পরিবারে যিনি বড় থাকেন, অভিভাবক থাকেন, গার্ডিয়ান থাকেন, তার জন্য জরুরি হলো পরিবারের সবাইকে দিনদার বানানো, দিনের উপরে চালানোর জন্য চেষ্টা করা। তোমার ফারুক আদালতে জিজ্ঞেস করা হয়েছিল যে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, এটা তো বুঝে আসে যে আমি আল্লাহর হুকুমগুলো পালন করব, গুনাহ থেকে বেঁচে থাকব, জাহান্নাম থেকে বাঁচলাম, পরিবার পরিজনকে বাঁচানোর কী সুরত? তিনি বললেন নিজে যে জিনিস থেকে, যে জিনিসগুলি করে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, পরিবার পরিজনের জন্য ওই জিনিসগুলি করার ব্যবস্থা করতে। অর্থাৎ আমি যদি নামাজ পড়ি, আমার ছেলে মেয়ে বাচ্চাদের নামাজই হতে হবে। আমি যদি রোজা রাখনেওয়ালা হই, এদেরকে রোজা রাখতে হবে। আমি যে যে কাজ করব ভালো, এইগুলো আমার ছেলে মেয়ে বিবি বাচ্চার মধ্যে আনতে হবে। আহাল শব্দটা ব্যাপক, ছেলে মেয়ে বিবি বাচ্চা মা বাপ আত্মীয় স্বজন যাদের সাথে রক্ত কিংবা বৈবাহিক সম্পর্ক, এরা আত্মীয়ের মধ্যে পড়ে, আহালের মধ্যে পড়ে। কিন্তু সবচাইতে নিকটতম সম্পর্ক এটা হলো পিতার সাথে সন্তান সন্ততি, স্বামীর সাথে স্ত্রী, এটা হলো আসল আহাল যাদেরকে বলা হয়। এখানে যে বলা হলো কু আনফুসাকুম ও আহলিকুম নারা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই পরিবার পরিজনের ক্ষেত্রে সবচাইতে অগ্রগামী অগ্রগণ্য যেটা, সেটা হলো নিজের সন্তান সন্ততি, পুরুষের জন্য নিজের সন্তান সন্ততি এবং স্ত্রী, এদের হক সবচেয়ে বেশি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, এদের দিন আর ইমানের ফিকির করার জন্য। এরপর আস্তে আস্তে অন্যান্য যারা আছে এদেরও ফিকির করতে হবে, কিন্তু সবার আগে যারা আমার সরাসরি অধীনস্থ, সরাসরি আমার কমান্ডে চলে, তাদের জন্য আমি সমস্ত আয় রোজগার ইত্যাদি চেষ্টা করি। এরকম কারা? ছেলে মেয়ে এবং স্ত্রী। তো আহলের মধ্যে সর্বপ্রথম এরা আসবে, অর্থাৎ প্রত্যেকটা মানুষকে তার সন্তান সন্ততিকে দিনদার বানানো, জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করা এবং স্ত্রীকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ফিকির করা, এটা জরুরি। নিজে যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, ছেলে মেয়েকে কীভাবে আমরা জাহান্নাম থেকে বাঁচাবো, স্ত্রীকে আমরা কীভাবে জাহান্নাম থেকে বাঁচাবো, হাদিসের মধ্যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। একজন স্বামী তার স্ত্রীর জন্য কি করবে, কি কি হক স্ত্রীর, একজন পিতা তার সন্তানের জন্য কি কি করবে, সন্তানকে কীভাবে দিনদার বানাবে, জান্নাতি বানাবে, জাহান্নাম থেকে বাঁচাবে, এটা স্পষ্ট বলে দেওয়া হয়েছে। এক হাদিসের মধ্যে বলা হয়েছে কোনো পিতা তার সন্তানকে এলমে দিন এবং আদব কায়দা শেখানোর মোকাবেলায় অন্য কোনো বড় হাদিয়া তোহফা রেখে যেতে পারে না। সবচেয়ে বড় তোহফা, সবচেয়ে বড় উপঢৌকন কার জন্য? সন্তানের জন্য। আদব এবং দিন, দিনদারি নাই, আদব শেখালেন না, বখাটে হলো, বেদিন হলো, বেপর্দা হলো, তার জন্য যত কিছুই রেখে যায়, দশটা বাড়ি রেখে গেলাম, টাকা পয়সা ব্যাংকে রেখে গেলাম, এইগুলো তার জন্য উপঢৌকন না, এবং কোনো কোনো ক্ষেত্রে এইগুলো তার জাহান্নামে যাওয়ার কারণ। এটা বুঝতে হবে যে আমার সন্তানকে আমি কোন উপহারটা দিয়ে গেলাম, কোন উপঢৌকনটা দিয়ে গেলাম। দিনই আদব এবং এলেন, এর চাইতে বড় কোনো উপহার সন্তানের জন্য হতে পারে না। এখন সন্তানকে কীভাবে দিন শেখাবো, কীভাবে এলেম শেখাবো, এর জন্য অনেক আগে থেকে ফিকির করতে হবে। 8 বছর বয়স হলো, 7 বছর বয়স হলো, তখন পুরা দিনদার বানিয়ে ফেললাম, এরকম হবে না। এটা আগে থেকে পরিকল্পনা থাকতে হবে। যখন কেউ বিবাহ করে তো নেক সন্তান লাভ করার জন্য, দিনদার সন্তান লাভ করার জন্য এই বিবাহ থেকেই তাকে ফিকির করতে হবে। দিনদার স্ত্রী নির্বাচন করতে হবে, দিনদার স্ত্রীর গর্ভে দিনদার সন্তান পয়দা হবে, বদ্দিনের গর্ভে কখনো দিনদার সন্তান পয়দা হতে পারে না। যেন বিবাহের আগেই সিদ্ধান্ত নিতে হবে আমি কেমন পাত্রী গ্রহণ করব। এটা হাদিসের মধ্যে বলা হয়েছে তুন কাহুল মার আতুল আরবাইন লি মালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দিনিহা ফাজফার বি যাতিদ্দিন তারিবাতি দাগ। মহিলাদেরকে বিবাহ করা হয় 4টা জিনিসের কারণে, কেউ সবগুলোই দেখে, কেউ একটাকে প্রাধান্য দেয়, 4টার একটাকে দেখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে পরামর্শ দিচ্ছেন, তুমি কি দেখবে, মানুষ যার যার রুচি অনুযায়ী, যার যার নিয়ত অনুযায়ী এক একটা জিনিসকে দেখে, তুমি কি দেখবে। বলছেন মহিলাদেরকে 4টা জিনিসের কোনো একটা দেখে বিবাহ করা হয়, কেউ তার মাল দেখে, কেউ তার বংশ কৌলিন্য দেখে, কেউ তার সৌন্দর্য দেখে, আর কেউ তার দিনদারি দেখে, যার যেমন অভিরুচি। কেউ মাল দেখে, মালকে টার্গেট বানায়, সাদা কালো যেমনই হোক মাল দরকার, মাল টার্গেট বানিয়েছে। আবার কেউ দেখে না বড় বংশের বড় খানদানের মেয়ে দরকার, তো খানদান দেখে, আমল আখলাক থাকুক আর না থাকুক। আবার কেউ কি দেখে, সৌন্দর্য দেখে, যেমনই হোক চরিত্র যেমনই হোক সাদা হলে চলবে, এটা কারো টার্গেট থাকে, অন্য কিছু দেখার চেষ্টা করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি দিনদারি দেখো, যে যা দেখবে দেখো, তুমি কি দেখবে, তুমি দিনদারি দেখো। ফাজফার বে জাতির দিন, এই দিনদারির মধ্যে কামিয়াবি নিহিত আছে। মাল দেখে বিবাহ করলে এর মধ্যে কামিয়াবি নাই, মাল আজকে আছে কালকে নাই। যতক্ষণ মাল থাকবে তো মহব্বত থাকবে, মাল চিরদিন থাকবে না। আল মালু গাদিন রাহিন, আরবিতে প্রবাদ বাক্য আছে, মাল সকালে যায় বিকালে আসে, বিকালে যায় সকালে আসে। দেউলিয়া হতে, ফকির হয়ে যেতে, রিক্ত হস্ত হতে কতক্ষণ সময় লাগে, মুহূর্তের মধ্যে সব শেষ। তো মাল থেকে বিবাহ করলো, মালের কোনো স্থায়িত্ব নেই, আজকে আছে কালকে নেই। কেউ বংশ দেখলো, আখলাক যদি ভালো না হয়, আমলওয়ালা যদি না হয়, তো বংশ দেখলে কী হবে, বংশ দিয়ে পানি খাবে? চরিত্র যদি ভালো না হয়, কত উঁচু উঁচু বংশের মেয়েরা আছে, কত নিম্ন বংশের ছেলেদের সাথে বেরিয়ে যায়, নিম্নস্থ লোকের সাথে তারা সম্পর্ক, অবৈধ সম্পর্ক করে, এমনকি স্বামী সন্তান রেখেও কত উঁচু উঁচু ঘরের মহিলারা চলে যাচ্ছে, স্বামী আছে সন্তান আছে, তারপরেও এগুলোকে দেখে চলে যাচ্ছে। কারণ কি? দিনদারি নাই, আল্লাহর ভয় নাই, পর্দা নাই, তাহলে বংশ থেকে কোনো লাভ হলো না। এটাকেই হাদিসের মধ্যে বলা হয়েছে, মাম্বাত্তা আমালুহু লাম ইউসরি নাসাবুহু, যার আমল তাকে পিছনে ফেলে দিয়েছে, তার বংশ কৌলীন্য তাকে আগে বাড়াতে পারে না। মানুষ তো আগে বাড়বে আমলের দ্বারা, আল্লাহ পাকে নৈকট্য লাভ করবে আমলের দ্বারা, আখেরাত মুখী হবে আমলের দ্বারা, স্বামীর খেদমত করবে আমলের দ্বারা, আল্লাহর ভয় পয়দা হবে, আর ওই সমস্ত ক্ষেত্রে অহংকার পয়দা হবে। উঁচু বংশে বংশী অহংকারের কারণে কোনো কাজই করবে না, মনোমালিন্য চলতেই থাকবে। যেমন বলছিলেন, মাম্বাত্তা আমালুহু লাম ইউসরি নাসাবুহু, তার আমল তাকে পিছনে ফেলে দিয়েছে, তার বংশ মর্যাদা তাকে আগে বাড়াতে পারে না। আর যদি কেউ সৌন্দর্য দেখে বিবাহ করে, আর সৌন্দর্য চিরস্থায়ী না, অল্প কদিনে, আজকে আছে কালকে নেই, বসন্ত হবে, পক্স হবে, হাম হবে, চেহারা মধ্যে দাগ পড়ে যাবে, শেষ। অসুস্থ হবে, চোখগুলো ভিতরে চলে যাবে, চোখের কোনায় কালি জমে যাবে, হ্যাঁ মুখের চামড়া ঢিলে হয়ে যাবে, শেষ। দু দিনটা বাচ্চা হবে, একেবারেই শেষ। আবার যখন বয়স বাড়বে সব ঝুলে পড়বে, সব শেষ, মহব্বত থাকবে না আর। কিন্তু যদি দিনদারি থাকে, বয়স বাড়তে থাকবে, স্বামী স্ত্রী একে অন্যের গুরুত্ব উপলব্ধি করবে, অন্যের হক উপলব্ধি করবে, একে অন্যের খেদমত করবে, একে অন্যের মহব্বত বৃদ্ধি পেতেই থাকবে, শুধু দুনিয়াতে না আখেরাতেও এটা কাজে আসবে। দুনিয়াতে যদি স্বামী স্ত্রী দুজনেই দিনদার হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে একসাথেই রাখবেন, এবং জান্নাতে আরও যে স্ত্রী থাকবে, হুর থাকবে, সর্বনিম্ন 40-70 জন, এদের সর্দার এই দুনিয়ার স্ত্রীকে বানানো হবে। তো দিনদারি সম্পর্ক, দিনদারির কারণে মহব্বত, এটা আমার একটা জিনিস যে অন্য কিছু না থাকলেও এর কারণে পরস্পরের সম্পর্ক মহব্বত এটা বাকি থাকে। যেন বলছেন, ফাজফার বেজাতি দিন তারিবাতিয়া দাগ, তোমার হাত ধোলায় দূষণিত হোক, তুমি তো নিজের ভালো বোঝো না, তুমি দিনদারিকে প্রাধান্য দাও, তুমি কামিয়াব হয়ে যাবে। তো বিয়ের আগে থেকেই একজন পুরুষ কিংবা একজন মহিলা, তার চিন্তা ফিকির কি থাকবে, একজন দিনদার মেয়েকে আমি বিবাহ করব, পুরুষের চিন্তা থাকবে, দুনিয়া দেখবে না, উচ্চ শিক্ষিত দেখবে না, আধুনিক দেখবে না, বাড়ি গাড়িওয়ালা দেখবে না। কেন? এদের মধ্যে বেশিরভাগই দেখা যায় দুশ্চরিত্র, চরিত্রহীনা, ওই ঘরে কখনো নেক সন্তান পয়দা হতে পারে না। যখন এটা আগের থেকে টার্গেট করে দিনদার মহিলাকে বিবাহ করব, বিবাহের পরে এবাদত বন্দেগী, খানা পিনা হালাল, এই সবগুলো ঠিক রাখতে হবে। এরপরে যখন সন্তান গর্ভে আসবে, তখন আমলের পরিমাণ বাড়িয়ে দেওয়া, তেলাওয়াতের পরিমাণ বাড়িয়ে দেওয়া, অশ্লীল জিনিস দেখা থেকে বিরত থাকা, চিন্তা করা থেকে বিরত থাকা, নাচ গান তামাশা নাটক খেলাধুলা এইগুলো থেকে বিরত থাকা, এগুলো জরুরি। এইগুলোর প্রভাব সন্তানের, গর্ভস্থ সন্তানের উপরে পড়ে। মনে হয় কিছু বোঝে না, কিন্তু বোঝে। এক লোক বিবাহ করেছে নেক সন্তান লাভ করার জন্য। বিবাহের পরে স্বামী স্ত্রী দুজনেই অঙ্গীকার করল যে আমরা নেক সন্তান লাভ করার জন্য দুজনেই গুনাহ থেকে বাঁচবো, হারাম থেকে বাঁচবো, সন্দেহজনক জিনিস থেকে বেঁচে থাকবো, যাতে করে আমাদের সন্তানও দিনদার হয়, আল্লাহওয়ালা হয়। তো দুজনেই আমলের মধ্যে সময় কাটায়। এরপরে বাচ্চা একটা হয়েছে, বাচ্চা বড় হয়েছে, 4-5 বছর বয়স, যখন চলতে পারে বাপের সাথে। একদিন এলো বাজারে গেছে, তো বাচ্চাকে নিয়ে গেছে, অনেকে যায় বাজারে, বাইরে গেলে বাচ্চাকে নিয়ে যায়, একা একা যেতে পারে বাপের সাথে। একটা ফলের দোকানে গেছে, বড়ই বিক্রি হচ্ছিল, তো ওই ছেলে পেচ্ছি পিচ্ছি ছোট ওই দোকানে যে আর ঝুড়ি থেকে একটা বড়ই তুলে মুখে দিয়েছে, খেয়েছে। ছোট মানুষ, পছন্দ হয়েছে, খেতে মন চেয়েছে, আর ওটা খেয়াল করেছে। যদি ছেলে এই দোকানে এসে এখান থেকে বড়ই একটা নিল, জিজ্ঞেস করলো না, কোনো ভয়ও পয়দা হলো না, দোকানদারকে অনুমতিও নিল না, চিন্তা পড়ে গেছে, খুব রাগান্বিত অবস্থায় বাড়িতে আসছে। সেই স্ত্রীকে জিজ্ঞেস করলো যে তুমি কি খেয়ানত করেছো, বলো কি করেছো তুমি? এসে তো বুঝতে পারে নাই এত রাগ কি জন্য। ওই লোক বললো যে আমরা ওয়াদা করেছিলাম বিবাহের পরে যেমন কোনো কাজ করব না যার কারণে আমাদের সন্তানের উপরে ওর খারাপ প্রভাব পড়ে। তুমি আমার কি কাজ করেছো? বলে কেন? বলে আজকে যে বাজারে গেলাম আর দোকান থেকে একটা বড়ই তুলে খেলো, এই অভ্যাসটা কোত্থেকে আস, সত্যি করে বলো। তখন তার স্ত্রী বলল যে আমাদের পাশে যে প্রতিবেশীর বাড়ি, ওই প্রতিবেশীর বাড়িতে একটা বড়ই গাছ আছে, ওই বড়ই গাছের একটা ডাল আমাদের উঠানের উপরে ঝুঁকে পড়েছে, তো বাচ্চা পেটে থাকা অবস্থায় একদিন ওই বড়ই গাছ থেকে একটা বড়ই আমাদের উঠানে পড়েছিল, একটা বড়ই পড়েছে, কারো দাবি থাকার কথা না, এটা খেলে তো বড়ইয়ের মালিক কিছু মনেও করবে না, বলবো না, এই জন্য আমি অনুমতি নেওয়ার কথা মনে করি নাই, প্রয়োজন মনে করি নাই, বড়ইটা নিয়ে খেয়ে গেছে। তখন স্বামী বললো ব্যাস এইটাই কারণ, যে তুমি গুরুত্ব দেও নাই, এটাকে হালকা মনে করেছো, কিন্তু দেখো তার এই প্রভাবটা আজকে 5 বছর পরে এই বাচ্চাটার মধ্যে পড়েছে। গর্ভে থাকা অবস্থায় একটা বড়ই অন্যায়ভাবে না বলে, যদিও এটাকে সমাজে তেমন খারাপ মনে করা হয় না, কিন্তু যারা তাকওয়াওয়ালা, আল্লাহকে ভয় করে চলতে চায়, তাকওয়ার সাথে চলতে চায়, তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, ওই আসরটা বাচ্চার মধ্যে চলে আসছে। তাহলে এখন আমরা চিন্তা করি যে কত দূর থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে সন্তানকে নেককার বানানোর জন্য। শুধু জন্ম হলো, পড়াশোনা বয়স হলো, মাদ্রাসায় দিয়ে দিলাম, হাফেজ হয়ে যাবে, আলেম হয়ে যাবে, এটা কোনো কারখানা না, অনেকে এটা ভুল করে, কেউ মাদ্রাসায় যখন দিলাম তো হয়ে যাবে, মাদ্রাসা থেকে বহু ছেলে পেলে পালায়, পড়ে না, ফাঁকিবাজি করে, স্কুলে যে ভর্তি হয়, এর কারণ হলো আগে থেকে প্রস্তুতি না নেওয়া। তো যখন থেকে বিবাহ করা মনস্থ করা হলো তখন থেকে প্রস্তুতি, 1 নম্বরে পাত্রী নির্বাচন, 2 নম্বরে নিজেরা পবিত্র জীবন যাপন, হারাম থেকে বেঁচে থাকা, হারামের কোনো প্রভাব যেন বাচ্চার মধ্যে না পড়ে। 3 নম্বরে বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন 4টে কাজ করতে হয়, এটাও জরুরি। হওয়ার সাথে সাথেই ডান কানে আজান, বাম কানে একামত দিতে হবে, পরিষ্কার করে যখন দেবে উপরে তুলে ধরে ডান কানে আজান, বাম কানে একামত। দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম তার কানের কাছে আল্লাহ তাআলার নাম উচ্চারিত হলো, আল্লাহ আকবর, আল্লাহ বড়, এটা তার কানে দিয়ে দেওয়া হলো। ছোট বাচ্চা, একদিনও বয়স হয় নাই, কিন্তু এই আল্লাহ নামের প্রভাব তার মধ্যে প্রভাব বিস্তার করে। এটা মনে করলে হবে না, সে কি বোঝে, অনেক কিছুই বোঝে, পেটে থাকতেই মায়ের কর্মকাণ্ড সে বোঝে। এই জন্য বাচ্চা পেটে থাকা অবস্থায় মা যদি বেপর্দা চলে, গান বাজনা শুনে, গল্প করে পরপুরুষের সাথে, নির্লজ্জ আচরণ করে, তাহলে এই সন্তানের মধ্যেও ওই জিনিসগুলো আসবে। এই জন্য হওয়ার পরে এক নম্বরেই ডান কানে আজান, বাম কানে একামত দিতে হবে, আল্লাহর নাম উচ্চারিত হয়ে গেল। দুটো কারণে দেওয়া হয়, একটা হলো দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম যেন তার কানে আল্লাহর নাম উচ্চারিত হয়, আল্লাহু আকবার, আল্লাহ তাআলার বড়ত্ব তার কানে দিয়ে দেওয়া হয়। দ্বিতীয় হলো এই কথাটা বুঝিয়ে দেওয়া, আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, একামতের পরে যেমন নামাজ শুরু হতে দেরি হয় না, অল্প সময়, তোমারও হায়াত দুনিয়াতে এই অল্প, 1 থেকে 1.5 মিনিট, 2 মিনিট। আমরা যে হায়াত লাভ করি 50-60 বছর, হাশরের ময়দানের 50,000 বছরের তুলনায় এই 50 বছরের জিন্দগি হলো 1.5 থেকে 2 মিনিট। তো ডান কানে আজান, বাম কানে একামত দিয়ে এটা তাকে বুঝিয়ে দেওয়া হলো, একামতের পরে যেমন নামাজ শুরু হতে দেরি থাকে না, তুমি দুনিয়াতে আসছো, তোমারও জানাজার নামাজ শুরু হতে বেশি দেরি নাই, একামতের পরে যেমন নামাজ শুরু হয়ে যায়, তোমারও একামত হয়ে গেছে, যে কোনো মুহূর্তে জানাজার নামাজ চলে আসবে, যেন মানুষ উদাসীন না থাকে, গাফেল না থাকে, লম্বা আশা করে না বসে। এই জন্য জানাজার আগে আজান একামত নাই, হয়ে গেছে আজান একামত, শুধু নামাজের অপেক্ষা। 1 নম্বরে আজান একামত, 2 নম্বরে তাহানিক করতে হয়। তাহানিক মানে কোনো বুজুর্গ আল্লাহওয়ালা আলেম ওলামা তাদের কাছ থেকে খেজুর বা মিষ্টি জাতীয় কোনো জিনিস চাবিয়ে ওইটা বাচ্চার তালুর সাথে লাগাতে, বাচ্চা তো খাবে না, একদিনই বয়স কী খাবে, তালুর সাথে লাগিয়ে দিতে হবে, যাতে করে এই বুজুর্গের মুখের লালা এই বাচ্চার লালার সাথে মিশে তার পেটে যাবে, এর দ্বারা ওই বুজুর্গ আল্লাহওয়ালা তার অভ্যাস আচরণ এইগুলো বাচ্চার মধ্যে আসবে, নেক ফেল। তাহানি অতি দ্রুত করতে পারলে ভালো, যখন 7 দিন বয়স হবে ঠিক 7 দিনের দিন 3টা কাজ করতে হবে, যেদিন জন্ম হয় তার আগের দিন 7 দিন পুরো হয়, শুক্রবারে হলো তো বৃহস্পতিবার, শনিবারে হলো তো শুক্রবার, 3টা কাজ করতে হবে। 1 নম্বর মাথা চুল মুন্ডন করতে হবে, যদি মারাত্মক কোনো অসুবিধা না হয় চুল মুন্ডন করতে হবে, ওই চুল ওজন করে ওই পরিমাণ রূপা কিংবা রূপার দাম সৎকার করতে হবে, বেশি হয় না, 1-2 গ্রাম হয়, 500-700 টাকা পরিমাণ রূপা, এই টাকাটা সৎকার করতে হবে। আর 3 নম্বর সুন্দরটা নাম রাখতে হবে, হাদিসের মধ্যে আসছে কেয়ামতের দিন বান্দার নাম ধরে ডাকা হবে, অমুক ছেলে, অমুক, অমুকের মেয়ে, অমুক, সুতরাং তোমরা তোমাদের সন্তানের সুন্দর নাম রাখো, হাদিসের মধ্যে উদ্বুদ্ধ করা হয়েছে। নবীজির খেদমতে অনেকে বাচ্চাদেরকে নিয়ে আসতো দোয়ার জন্য, হুক দেওয়ার জন্য, তার নাম জিজ্ঞেস করতেন, নাম যদি ভালো অর্থবোধক না হতো তো নাম পরিবর্তন করে দিতেন, নামেরও একটা আসর পড়ে। এক সাহাবি তার ছেলেকে নিয়ে আসছে, সবসময় অসুস্থ থাকে, সবসময় অসুস্থ থাকে, নাম হলো কালিম, ভালোই হয় না, নবীজি তার নাম বদলে দিলেন, নাম রাখলেন সালিম, কালিম মানে জখমি আহত, সালিম মানে সুস্থ, এই নামের কারণে সবসময় অসুস্থ, ডাক্তার দেখা কোনো কাজ হয় না, তার নাম বদলে দিয়েছেন সালিম মানে সুস্থ, মানে বাচ্চা ভালো হয়ে গেছে। তো সুন্দর নাম রাখতে হয়, অর্থবোধক, কারো খারাপ নাম দেখলে ওই নামটা বদলে দেওয়া, এটাও সুন্নত। আমরা আনকমন নাম তালাশ করি, তল্লাটে এই নাম কারো না থাকতে হবে, নিজের বংশের মধ্যে 14 গোষ্ঠীর মধ্যে কারো এই নাম না থাকতে হবে। ওটা থেকে কি লাভ? ওই গ্রামে কার নাম আছে, অমুক আত্মীয় কোন ছেলের নাম আছে, আমার ছেলের নাম রাখা যাবে না, সুন্দর নাম দেখতে হবে। বলে আমার একজনকে জিজ্ঞেস করতে হবে, অনেকে জিজ্ঞেসও করে না, কোরআন শরীফ দেখে নাম বের করে। কোরআন শরীফ কি নাম রাখার জন্য আসছে নাকি যে কোরআন থেকে নাম বের করবো? অনেক সময় অক্ষর আগে পরে করে একটা নাম রেখে দেয়। একজনের নাম হয়েছে মান্তাসা, মেয়ের নাম রেখেছে মান্তাসা। মান্তাসা কি জিনিস? কোরআন আপনাকে দুই দিকে দুই শব্দ, তুইজ্জু মান্তাসা, আপনি যাকে ইচ্ছা তাকে ইজ্জত দান করেন, ও তুজিল্লু মান্তাসা, যাকে ইচ্ছা তাকে আপনি বেইজ্জত করেন। এখন দুইটা মিলে নাম বের করেছে মান্তাসা। আসলে অনেকের নাম মান্তাসা। এবার কি হবে? মান একটা আলাদা শব্দ, তাসা একটা আলাদা শব্দ, সে তো আরবি বোঝে না, সুন্দর লেগেছে দেখতে শুনতে, ব্যাস নাম রেখেছে মান্তাসা, এটা নাম হলো না। একজনের নাম রেখেছে ছেলের নাম মাহিন, খলিকা মিম্মা ইম মাহিন, মাহিন নাম রেখেছে, কারণ কোরআন শরীফের মধ্যে আছে। আরে কোরআনে থাকলে কি নাম রাখা যায়? মাহিন মানে কি? আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে এক ফোঁটা নিকৃষ্ট পানি দ্বারা তৈরি করেছি। এই মাহিন মানে হলো এক ফোঁটা নিকৃষ্ট পানি, এদের অর্থ জানে না। এখন ছেলের নাম রেখেছে মাহিন, কোরআন শরীফের মধ্যে আছে, কোরআনে থাকলে নাম রাখা যায়? এরকম বহু লোকে কোরআন থেকে নাম বের করে, আর কোরআন তো নাম রাখার জন্য না। জিজ্ঞেস করবেন, আলেমদের সাথে পরামর্শ করবেন, ইমাম সাহেবের সাথে পরামর্শ করবেন, কি সুন্দর অর্থবোধের নাম রাখা যায়। তো নামটা সুন্দর রাখতে হবে। অনেককে তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নামের কারণে মাফ করে দেবেন, বিভিন্ন বাহানায় মানুষকে মাফ করবেন। যখন দেখবেন মাফ করার মতন কোনো আমল নাই কিন্তু মাফ করতে চান, কেন? তার ইমান ছিল, ইমানের সাথে মৃত্যু হয়েছে। তাহলে তারা বলবেন দেখো আমার কোনো নেক বান্দার নামের সাথে নাম মেলে কিনা, কোন নবীর নামের সাথে মিলে গেছে, ইউনুস নাম রেখেছে, ইউসুফ নাম রেখেছে, নবীর নামের সাথে মিলে গেছে। আল্লাহ তাআলা এই ওসিলাও অনেককে মাফ করে দেবেন দুনিয়াতেও। এই ওসিলায় আল্লাহ তাআলা হেদায়াত দিয়ে দেন, নবীর নামে নাম, সে গুমরা হয়ে যাক, পথভ্রষ্ট হয়ে যাক, এটা আল্লাহ তাআলা চান না। ওর নামের বরকতে বাঁচিয়ে দিয়েছে। তো সুন্দর নাম রাখা। 4 নম্বর কাজ হলো আকিকা করতে হবে, 7 দিনের দিন করা, এটা সুন্নত। ছেলে হলে 2 বকরি খাসি, মেয়ে হলে 1টা। ছেলে 2 ভাগ পায় মিরাজ থেকে, মেয়ে 1 ভাগ পায়। এই জন্য আকিকার ক্ষেত্রেও ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা সুন্নত, 7 দিনের দিন, এটা হলো মূল সুন্নত। অনেকে দেরি করে, অমুক জায়গা আছে, না না নাই, দাদা নাই, সব একত্রিত হবে, এরপর আকিকা করবে। তো একত্রিত হলে কী লাভ? সুন্নত থেকে বঞ্চিত হয়ে গেলাম। কেউ থাকুক আর না থাকুক, 7 দিনের দিন আকিকা করে ফেলেন, করে গোশত ফ্রিজে রেখে দেন, পরে রান্না করেন। ওই দিনই খাওয়া জরুরি না, কিন্তু জবাই করা জরুরি। আকিকার সাথে বান্দার বাচ্চার বিপদ আপদ এগুলো জড়িত থাকে, আকিকার মাধ্যমে এই বিপদ আপদ থেকে সে রক্ষা পায়। এই জন্য খামাখা দেরি না করে 7 দিনের দিনই আকিকা করে ফেলবো। যদি আত্মীয়স্বজন দেরি হয়, ওই দিন জবাই করে রাখলাম, পরে রান্নাবান্না করে খাওয়ালাম, অথবা ওই দিন জবাই করে বিধি বণ্টন করলাম, এরপর যখন দাদা আসবে নানা আসবে তখন আবার নতুন করে জিয়াফত করেন, মেহমানদারি করেন। কিন্তু আকিকাটাকে পিছিয়ে নেওয়া, একটা সুন্নত থেকে বঞ্চিত হয়ে যাওয়া। চিন্তা করতে হবে, চেষ্টা করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নতকে জিন্দা করার জন্য, তা আকিকা করা। তাহলে কতগুলো কাজ হলো জন্মের পরপর? 2টো কাজ, একটা হলো আজান ইকামত দেওয়া, একটা হলো তাহানিক করা, আর 7 দিনের দিন 4টা কাজ, মাথার চুল মুন্ডন করা, ওই পরিমাণ রূপা কিংবা রূপার দাম সৎকা করা, সুন্দর নাম রাখা এবং আকিকা করা। এরপরে আস্তে আস্তে বাচ্চার বয়স বাড়তে থাকবে, মায়ের কোলে থাকবে, এখন মার জিম্মাদারি, বাপ তো বাইরে থাকে, মায়ের কোল বাচ্চার প্রাথমিক পাঠশালা। এই জন্য মা দিনদার হওয়া লাগবে। দিনদার মা দেখে বিবাহ করলে কি হবে, এই সন্তান মায়ের কাছে থেকে 3-4 বছর সে দিনদার হবে, তাকে কোলে নিয়ে কোরআন পাকে তেলাওয়াত করবে, পাশে রেখে কোরআনের তেলাওয়াত করবে, 7 দিন বয়স 8 দিন বয়স মা কোরআন পাকে তেলাওয়াত করবে, এই আওয়াজটা বাচ্চার কানে যাবে, তার অন্তর খুলতে থাকবে, হ্যাঁ তার মধ্যে দিনের জজবা পয়দা হতে থাকবে। ওটা না করে মোবাইল নিয়ে ব্যস্ত, যখন পেটের মধ্যে ছিল তখনও মোবাইল নিয়ে ব্যস্ত, এরপরেও মোবাইল নিয়ে ব্যস্ত, এই বাচ্চার কী শিখবে? এরাই তো বড়ো হয়ে বাপ্মার সাথে খারাপ ব্যবহার করে, হ্যাঁ এর পরে কী করে বিরুদ্ধ আশ্রমে রেখে আসে, যে সন্তানের হক আদায় করলো না, এরাও বড় হয়ে বাপ্মার হক আদায় করবে না। প্রথম থেকে উল্টাপাল্টা, ওখানে সন্তানের একার দোষ দিলে তো হয় না, হ্যাঁ তারা কাজ করে কী জন্য দেখা যাবে, ছোটোবেলাও মা বাপ এদের হক আদায় করে নাই, বুয়ার কাছে মানুষ করিয়েছে, ডে কেয়ারে রেখে গেছে, অন্য মহিলার দুধ পান করেছে, মা দুধই পান করায় নাই, তো বাচ্চাকে দুধ পান করালো না, তাই মায়ের প্রতি বাচ্চার মহব্বত পয়দা হবে? আলাদা না, দুধ পান করেছে তো মায়ের প্রতি মহব্বত পয়দা হবে না, এই জন্য সন্তানের হক আদায় করতে হবে। এরপর থেকে 7 দিন পার হয়ে গেল, এখন ওই বাচ্চাকে নিয়ে নামাজ পড়া, তেলাওয়াত করা, যখন ঘুমায় রূপকথার গল্প না শুনিয়ে, ঠাকুরমার ঝুলি না শুনিয়ে, হ্যাঁ তেলাওয়াত করতে করতে ঘুম পড়াবে, বয়স বাড়তে থাকলো, বুদ্ধি হতে থাকলো, এক একটা জিনিস তাকে শেখাতে থাকবে, যখন কথা বলতে শিখবে সর্বপ্রথম আল্লাহর নাম শিক্ষাবে, সবার আগে আল্লাহ, এরপরে ছোট ছোট শব্দ কোরআনের এইগুলো মুখস্থ করাবে। 3 বছর বয়স হয়ে গেল, কথাবার্তা শিখলো, ছোটো ছোটো সুরা মুখস্থ করাবে, ছোটো ছোটো আয়াত মুখস্থ করাবে, দোয়াগুলো মুখস্থ করাবে, চলতে ফিরতে উঠতে বসতে যে দোয়াগুলি আছে, খাওয়ার দোয়া, ঘুমানোর দোয়া, বাথরুমে যাওয়ার দোয়া, সালাম, আদব, ঘরের মধ্যে তালিম করবে, বাচ্চাদেরকে বসিয়ে রাখবে, 3-4 বছর বয়স বাপ মা দুজনে তালিম করবে, হাদিস থেকে পড়বে, আদব থেকে পড়বে, এই বাচ্চা ওগুলো শুনবে, শুনে শুনে নিজেও ওগুলো মুখস্থ করতে চেষ্টা করবে, পালন করতে চেষ্টা করবে। যখন 5 বছর বয়স হয়ে গেল এখন তাকে মক্তবে দিয়ে দেবে, স্কুলে দেওয়ার আগে, ইংরেজি দেওয়ার আগে তাকে মক্তবে পড়াবে 2 বছর। তো যখন 2 বছর পড়াবে, কোরআন শিখবে, জরুরি মাসায়েল শিখবে, হাদিস শিখবে, এরপরে যদি স্কুলে ভর্তি হয় তো ভর্তি হোক, কিন্তু যখন বুনিয়াদি তাকে নামাজি বানিয়ে দেওয়া হলো, কোরআন শিখিয়ে দেওয়া হলো, এখন বড় শিক্ষিত হয়ে সে আর নাস্তিক হবে না, তার মধ্যে দিনদারি থাকবে। কিন্তু এই 3.5 বছর বয়সেই 5 কেজি ব্যাগ ধরিয়ে দিয়ে দিয়ে দিলাম, কেজিতে দিয়ে দিলাম মায়েরা নিয়ে, ঘুম ঘুম থেকে ঘুম ভাঙে না, চোখে ঘুম, টানতে টানতে নিয়ে যাচ্ছে, হ্যাঁ দিন শেখানো নাই, কোরআন শেখানো নাই, কিন্ডার গার্ডেনে নিয়ে যাচ্ছে, তখন থেকে কী শিখবে? অনেকে খ্রিস্টানদের স্কুলে দিয়ে দিচ্ছে, 1 লাখ টাকা 2 লাখ টাকা ডোনেশন দিয়ে ওখানে ভর্তি করতে পারলে মনে করে একবার টিকিট পেয়ে গেছি জান্নাতের, কত খুশি। খ্রিস্টানদের স্কুলে মুসলমানদের ছেলেপেলে ভরা, কত টাকা দিয়ে ভর্তি করে, কিন্তু কোরআন শেখানোর জন্য, নামাজি বানানোর জন্য, পর্দাওয়ালা বানানোর জন্য কোনো ফিকির নাই, সন্তানের হক নষ্ট করা হচ্ছে। সন্তান হলো আমাদের কাছে আমানত, এই আমানতের মধ্যে খেয়ানত করার কোনো অধিকার আমাদের নাই, এই আমানতকে রক্ষা করবো তাকে দিনদার বানাতে হবে, দিন শেখাতে হবে। এর দ্বারা কী হবে, একদিকে যেমন এই সন্তান জান্নাতের উপযুক্ত হবে, তারা যখন জান্নাতে যাবে তো বাপ মাকে নিয়ে জান্নাতে যাবে, অন্যদিকে এই সন্তান আমাদের জন্য সৎকায় জারিয়া হবে, আমরা যখন মারা যাব আমাদের আমলের খাতা বন্ধ, আমল নামা বন্ধ, কিন্তু নেক সন্তান যদি কেউ রেখে যায়, এই নেক সন্তানের আমল, দোয়া, তেলাওয়াত, এইগুলির স্বভাব বান্দার আমল নামায় পৌঁছতে থাকবে, বাপমার আমল নামায় পৌঁছতে থাকবে। আর যদি দিনদার না বানানো হয়, দুনিয়াদার বানালাম, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, অনেক কিছুই বানালাম, কিন্তু নামাজি হয় নাই, পর্দাওয়ালা হয় নাই, আখলাকওয়ালা হয় নাই, ওয়াদ পেয়েছে বড় এমপি মন্ত্রী হয়ে গেছে, কিরাম এদের জন্য যদি জাহান্নামের ফয়সালা হয়, এরা একারা জাহান্নামে যাবে না, বাপ মাকে নিয়ে জাহান্নামে যাবে, বলে আমাদের হক আদায় করে নাই, তারা আমাদের বড় ছিল, আমাদের মুরব্বী ছিল, আমাদেরকে যেমন বানিয়েছে আমরা ওই রকমই হয়েছি, আমাদেরকে যে পথে চালিয়েছে ওই পথেই চলেছি, কাজে আজকে আমাদের যদি জাহান্নামে যেতে হয় তাহলে এদেরকে নিয়ে জাহান্নামে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছে, অধীনস্থরা উপরস্থ যারা আছে এরা যদি হক আদায় না করে এদের দ্বিগুণ শাস্তি কামনা করবে আল্লাহ পাকের নিকট, বদদোয়া করবে, যাদের উপর লানত করেন, ওয়ালানহুম লানান কাবীরা ফাকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবীলা, আমাদের বড় ছিল আমাদেরকে গুমরা করেছে, কাজে আজকে তুমি তাকে দ্বিগুণ শাস্তি প্রদান করো। এইভাবে সন্তানকে মানুষ বানানোর জন্য চেষ্টা করা, 7 বছর যখন বয়স হয়ে গেল তখন নামাজের জন্য নির্দেশ করতে বলা হয়েছে, মুরু আওলাদাকুম বিসসালাত আহুম আবনাউ সাবিসিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের হুকুম দাও, যখন তাদের বয়স 7 বছর হয় আর যখন 10 বছর হয় তাদেরকে দরকার হয় মারো, আদবের জন্য নামাজ যদি না পড়ে বিছানা আলাদা করে দাও, ছেলে মেয়ে একসাথে শুতে দিও না, বিছানা আলাদা করে দাও, অর্থাৎ বালিশ আলাদা কাঁথা আলাদা, এক খাটে শোবে কিন্তু এক কাঁথার ভিতরে না, এক লেপের ভিতরে না, এক বালিশে না, বিছানা আলাদা করে দিতে বলা হয়েছে। এইভাবে ধাপে ধাপে সন্তানকে দিনদার বানানো, আদবওয়ালা বানানো, আখলাকওয়ালা বানানো, এর পদ্ধতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন। এটাই আয়াতের উদ্দেশ্য, কু আনফুসাকুম আহলিকুম নারা, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজন এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। তো অধীনস্থদের মধ্যে এক হলো ছেলে মেয়ে আর এক হলো স্ত্রী। ছেলে মেয়েকে কীভাবে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, কীভাবে গড়ে তুলবো, এটা আলোচনা করা হলো স্বল্প পরিসরে। আল্লাহ তাআলা মুখস্থ রাখার আমল করার তৌফিক দান করো। এখন হলো স্বামী তার স্ত্রীকে দিনদার বানানোর জন্য কীভাবে ফিকির করবে, আর যদি দিনদার না বানায় তাহলে স্ত্রী একা জাহান্নামে যাবে না, স্বামীকে নিয়ে জাহান্নামে যাবে। স্ত্রীকে দিনদার বানানোর কী পদ্ধতি, স্ত্রীর কী হক স্বামীর উপরে, এটা সম্পর্কে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে। আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করো। আসসালামু আলাইকুম।